ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আমাদের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজকের আয়োজনে থাকছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা ফেরত পাওয়ার ক্ষেত্রে দেশটিকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের পাঠানো বার্তা।
দেশের আসন্ন লোকসভা নির্বাচনে দেশের সরকার ত্রিশঙ্কু হলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ওড়ালেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর রয়েছে কলিন শো হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং অগ্রগতি। তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপের সংকট পরিস্থিতি শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদেরকে একে অপরের সঙ্গে যোগাযোগে একত্রিত করতে যুক্তরাষ্ট্র ব্রিটেন প্রতিটি কূটনৈতিক সুযোগ কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে তথাকথিত বুদাপেস্ট ঐক্যমত্য গ্রুপের বৈঠকে প্যারিসে হেগ এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগ দেয়নি রাশিয়া। 1990 দশকের বুদাপেস্ট স্মারক চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়া ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন দেবে বলে সম্মত হয়েছিল। তবে হেগ বলেন, পরের দিনের কোনো এক সময়ে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদেরকে একত্রিত করার জন্য চেষ্টা চলবে। আরও কূটনৈতিক অগ্রগতি যদি নাই হয় তো রাশিয়াকে পরিণতির জন্য খেসারত দিতে হবে। বলেন, রাশিয়ার মনে রাখা দরকার যে দীর্ঘদিন ধরে একইভাবে যেমনটি হস্তক্ষেপ তারা করেছে ইউক্রেন, জর্জিয়া ও মলডোভায়, তাতে করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কে তার রকম ফের হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পরে আজকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনায় বসছেন প্যারিসে। ওখানেই অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এঁরাও লেবানন বিষয়ক এক সম্মেলনে অংশ নিচ্ছেন। পশ্চিমা নেতৃবর্গ গত সপ্তাহের শেষ ভাগে রুশ বাহিনী ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপে ঢোকার পর পরিস্থিতিতে যে উত্তেজনা চালিয়ে ওঠে তা প্রশমনের জন্য বলে আসছেন। তবে লাভরভ বুধবার বলেছেন যে ক্রাইমিয়াতে রাশিয়া সমর্থক যে সশস্ত্র বাহিনী রয়েছে, যাদেরকে তিনি আত্মরক্ষা বাহিনী রূপে আখ্যায়িত করেন, তাদেরকে ঘাঁটিতে ফিরতে তিনি বলতে পারেন না, কেননা রাশিয়ার বাহিনী তারা নয়। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী পর্ষদ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোজে মানুয়েল বাররোসো আজ বুধবার বলেছেন, সামনের বছরগুলো ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে $1500 কোটি দিতে প্রস্তুত রয়েছে। ওদিকে ওবামা প্রশাসন ইউক্রেনের জন্য জ্বালানি খাতে ভর্তুকি বাবদে $100 কোটি ভর্তুকি প্যাকেজ দানের কথা ঘোষণা করেছে। বাংলাদেশে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধে পেতে হলে বাংলাদেশকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু জানাচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত করে গত বছর জুন মাসে। পুনরায় জিএসপি সুবিধা বাংলাদেশ ফেরত পাবে কিনা সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবার কথা আগামী মে মাসে। এরই প্রেক্ষাপটে বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ 5টি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য ইপিজেড এলাকায় শ্রম অধিকার ও আইন বাস্তবায়ন, অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার, কারখানাগুলোর মান উন্নয়ন সহ কিছু শর্ত বাস্তবায়ন করতে হবে। এদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,
বিদেশি রেট উপলব্ধি করে যে আমরা শর্ত পূরণ করে চলেছি, তাই আমরা জিএসপি ফিরে পেতে আমাদের কোনো বাধা হবে না।
বাংলাদেশ সরকার 16টি শর্তের মধ্যে 13টি শর্ত মানা হয়েছে বলে দাবি করেছে, যদিও বিশেষজ্ঞরা এর সঙ্গে একমত নন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন একজনের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ব্যাপারে তাদের প্রথম তদন্ত শেষে বলেছে, সেটি বন্দুকযুদ্ধ ছিল না, ছিল হত্যাকাণ্ড। আমির খসরুর আরেকটি রিপোর্ট।
গত 16 ফেব্রুয়ারি যশোরের কেশবপুরে জনৈক রজবালি বন্দুকযুদ্ধে নিহত হয় বলে পুলিশ দাবি করে এবং সে মতে থানায় মামলাও রুজু করে রাখা হয়। পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম তদন্তই বেরিয়ে আসে আসল সত্য। ওই তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেছেন, ওই ঘটনাই প্রমাণ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যা বলছে তার কোনো সত্য সত্যতা আছে কি না,
বিচার হওয়া বাঞ্ছনীয়, কেননা এই বিচারের মাধ্যমে একটা সত্য বার্তা সকলের নিকট পৌঁছানো সম্ভব। যে শুধুমাত্র বন্দুক যুদ্ধ বলে একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার এই রাষ্ট্র বা আমাদের আইন কোন সংস্থাকে দেয়নি এবং তারাও আইনের ঊর্ধ্বে নন।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে গত 10 বছরে 1973 জনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারত বলছে দেশের সংসদীয় নির্বাচনের বহু স্তর বিশিষ্ট ভোট পর্ব শুরু হবে এপ্রিলে, এবং সমীক্ষায় দেখা যাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় আসীন কংগ্রেস দলকে হঠিয়ে দিতে পারে। নির্বাচন কমিশনার VS সম্পথ আজ বুধবার বলেছেন 81 কোটি 40 লক্ষ লোক ভোটার হিসেবে নাম নিবন্ধীকরণ করেছেন। মনে হচ্ছে এটাই হবে বিশ্বে সবচেয়ে বেশি ভোটারের অংশগ্রহণ সমৃদ্ধ নির্বাচন। সম্পথ বলেন, নির্বাচনের প্রথম দিনের ভোট হবে 2014 সালের 7 এপ্রিল। এ ভোট হবে দুটি রাজ্যে, সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা হবে 6টি। পরের দিনের ভোট হবে 9 এপ্রিল 5টি রাজ্যে, 7টি সংসদীয় নির্বাচন এলাকায়।
দি ফার্স্ট ডেট অফ পোল শ্যাল বি অন 7th April 2014।
সর্বমোট ভোট হবে 9 পর্বে, চূড়ান্ত পর্বের ভোট হবে মের 12 তারিখে। ফলাফল 16 মের আগে জানা যাবে না। ভারতের 16 সাধারণ নির্বাচনের সময়সূচির বিস্তারিত পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
আগামী 7 এপ্রিল শুরু হয়ে 9 দফার এই ভোট পর্ব শেষ হবে 12 মে। সারা দেশেই ভোট গোনা হবে 16 মে তারিখে। এই প্রথম 9 পর্বে ভোট গ্রহণ হতে চলেছে। পশ্চিমবঙ্গে 5 দফায় ভোট এপ্রিলের 17, 24 ও 30 এবং মে মাসের 7 ও 12 তারিখে। 5 পর্বের ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজ্য, এছাড়া 6 দফার ভোট বিহার আর উত্তরপ্রদেশে। সম্পাদ জানান, বর্তমান 5th লোকসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 31 মে, কাজেই তার আগেই গঠিত হতে হবে নতুন 16 লোকসভা। মোট 543টি লোকসভা আসনে ভোট দেবেন 89 কোটি 84 লক্ষ ভোটদাতা। 2009-এর চেয়ে সংখ্যাটা 10 কোটি বেশি, আর ভোট গ্রহণ কেন্দ্র থাকছে 9,30,000। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে সরকার বিপাকে পড়লে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নাকচ করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানাচ্ছেন আমাদের আর এক কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কংগ্রেস ও বিজেপির সংসদ এড়িয়ে চলার কথা যেমন বলেছেন ওই সাক্ষাৎকারে, তেমনি সিপিএম এর নেতৃত্বাধীন বিকল্প ফ্রন্টকে তিনি ট্রায়াড ফ্রন্ট বলে কটাক্ষে উড়িয়ে দিয়েছেন। এক প্রশ্নের জবাবে দফায় দফায় তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে তার কেন্দ্রে মন্ত্রিত্ব সামলানোর অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনি রয়েছে রাজ্য পরিচালনার যোগ্যতাও। প্রধানমন্ত্রিত্বের প্রশ্নটি উড়িয়ে না দিয়ে তিনি বলেছেন, মানুষ ঠিক করবে। স্বভাবতই এই মন্তব্যের পর নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীর পর দেশের প্রধানমন্ত্রীর কুরসির লড়াইয়ে উঠে আসে রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। সাম্প্রতিক তৃণমূলের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশেই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলো ডাক দিয়েছিলেন। বলেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনের পর দেশের রাজনৈতিক সমীকরণে তার দল নিয়ন্ত্রকের ভূমিকা নেবে। সাক্ষাৎকারে আরো একদার এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো স্পষ্ট করে বলেছেন, আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্টই সরকার গড়বে, সেই সরকারের কাণ্ডারি যে তিনি হবেন, সাক্ষাৎকারে তারই ইঙ্গিত দিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে চীন বলছে এবছর অর্থনীতিতে তাদের নিটোল প্রবৃদ্ধি হবে 7.5% মাত্রার। আজ বুধবার বেইজিংয়ে জাতীয় গণকংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে দেশটি যে প্রতিরক্ষা খাতে $13,000 কোটি খরচ করবে সে কথাটি ঘোষণা করা হয়। চীনের নেতারা বলছেন যে 2013 সালে বিশ্ব অর্থনীতির গতি মন্থরতার মাঝে তাদেরকেও বেশ কিছু কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ঠিকই, কিন্তু তারপরও অর্থনীতি তারা ঠিকঠাকই সচল রাখতে পেরেছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে। বুধবার জাতীয় গণকংগ্রেসের অধিবেশনে প্রধানমন্ত্রী লি কেশিয়াং বলেন, অর্থনীতি থিতুশীল অবস্থায় দৃপ্ত ভঙ্গিমায় সামনের পানে এগিয়ে চলবে, ঝুঁকি বা অজানা সব বিপদ থাকা সত্ত্বেও। বুধবার গণকংগ্রেসে দেওয়া ভাষণে চীনের প্রধানমন্ত্রী লি দুর্নীতি নিয়ে বেশি কিছু না বললেও সরকারের স্বচ্ছতা নিয়ে কথা বলেছেন অনেক। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে 1575, 7405 ও 11850 কিলোহার্টজে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে। এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি, আর সঞ্চালন করছেন তাহিরা কেবরিয়া।
ধন্যবাদ শতরূপা। যেমনটি শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং অগ্রগতি। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে প্রশ্ন পাঠাতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে তিনজন বিশিষ্ট অতিথি, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, মহিলা পরিষদের প্রেসিডেন্ট এবং বিশিষ্ট সমাজকর্মী আয়েশা খানম, এবং আরও রয়েছেন প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং ন্যাশনাল ইলেকশন অবজারভেশন কাউন্সিলের প্রেসিডেন্ট। আপনাদের তিনজনকেই আসরে স্বাগত। ধন্যবাদ। সুলতানা কামাল, আপনি নিশ্চয় লাইনে আছেন? আপনাকে স্বাগত। আয়েশা খানম, ধন্যবাদ। আয়েশা খানম, শ্রোতা বন্ধুরা, আমরা মনে হয় আয়েশা খানমের লাইনটা পাচ্ছি না, তবে খুব শীঘ্রই ওনাকে পেয়ে যাব। তবে সেই সঙ্গে শ্রোতা, যারা আপনারা এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। মার্চ মাস হচ্ছে নারী ইতিহাসের মাস, আর 8ই মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তো নারী দিবসের প্রাক্কালে বিশ্বের সকল নারীর প্রতি সম্মান জানাচ্ছি। বাংলাদেশে গত প্রায় 4 দশকে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং রাজনৈতিক পরিমণ্ডলে নারীর ক্ষমতায়ন ঘটেছে, তবে এই চলমান প্রক্রিয়া নানা কারণে প্রতিবন্ধকতারও সম্মুখীন হয়েছে। নারীর ক্ষমতায়নের প্রক্রিয়ায় সার্বিক অর্জন এবং যে সমস্যাগুলো রয়েছে তা নিয়েই আজকের আলোচনা। ইতিমধ্যেই শ্রোতারা ফোন করতে শুরু করেছেন। ফোন এসেছে ভার্জিনিয়া থেকে।
হ্যালো,
জি বলুন।
এ কে এম আসাদুজ্জামান ভার্জিনিয়ার উডব্রিজ থেকে বলছি। লেখাপড়া, শিল্প সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, আমরা যাই বলি না কেন, জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের নারীরা আজ সমান যোগ্যতায় এগিয়ে চলেছে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো শহরাঞ্চলের ক্ষেত্রে অনেকটাই মেনে নিলেও আসলে দেশের যে উপজেলা রয়েছে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারীদের অধিকার রক্ষায়, ক্ষমতায়নে, তাদের জীবনের অগ্রগতির লক্ষ্যে আমাদের সরকার আসলে কতটুকু আন্তরিক, নাকি অসাধু, অসৎ আর ধর্মান্ধদের অপকর্মের শিকার হয়ে তাদের জীবনপাত করতে হবে?
প্রশ্নটি নিয়ে যাচ্ছি প্রথমেই অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
সুলতানা কামাল, ধন্যবাদ। সবাইকে আগে প্রথমেই 8ই মার্চের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা বন্ধু যে প্রশ্নটা রেখেছেন সেটার কিন্তু সাদায় কালো খুব সহজে উত্তর দেওয়া এখন আর সম্ভব না বাংলাদেশের প্রেক্ষিতে। এই কারণে যে তিনি প্রথমে যে কথাগুলি বললেন, যে শিক্ষায়, সংস্কৃতিতে, রাজনীতিতে, আমি বলবো অর্থনীতিতেও এবং আমাদের সামাজিক যে কর্মকাণ্ড রয়েছে সর্বত্রই নারীর কিন্তু খুব উজ্জ্বল উপস্থিতি। এতটাই উজ্জ্বল যে অনেক সময় বলা হয় বিশ্বকে প্রায় চমকেই দেয় যে বাংলাদেশে নানা বাধা বন্ধকের মধ্যে দিয়েও কি করে নারীরা এতটা এগিয়ে গেছেন। এখন এখানে তার প্রশ্নটার যে মূল নির্দেশটা আমি পেলাম সেটা হলো যে শহর এবং আমাদের যে প্রত্যন্ত অঞ্চল আছে, তৃণমূল আমরা বলতে পারি, গ্রামাঞ্চল বলতে পারি, তিনি উপজেলা বলেছেন, সেই সমস্ত জায়গায় নারীদের উন্নতি, শহরের যে উন্নতির সূচকগুলি আমরা পাচ্ছি সেটার সঙ্গে একই রকম কিনা। এখানে এবং সরকার সেই ব্যাপারে আন্তরিক কিনা, অথবা মৌলবাদী কিংবা ধর্মান্ধ যে উগ্র গোষ্ঠী আছে তাদের সঙ্গে আপোষ করে সেখানে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টির যে বিষয়টা রয়েছে সেই ব্যাপারে উদাসীন কিনা সরকার, এটাই বোধ হয় তার প্রশ্ন। তো এটার উত্তর দিতে গেলে এই কথা বলতে হয় যে সরকার যথেষ্ট আন্তরিকভাবে কিন্তু কিছু কিছু কর্ম পরিকল্পনা গ্রামাঞ্চলে নিয়েছেন এবং সেটাকে উদ্বুদ্ধ করার জন্য নারীদেরকে শিক্ষাক্ষেত্রে আরো বেশি করে এগিয়ে আসার জন্য নানা ধরনের আমরা দেখেছি যে পরিকল্পনা সেখানে নেওয়া হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানটা আমরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে গেছি সেটা হলো যে সেগুলির যে বাস্তবায়ন কিংবা প্রয়োগ সেই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা, অযোগ্যতা, অজ্ঞতা, এবং আরো বেশি করে যদি স্পষ্ট করে বলি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিয়ে যেহেতু আমি কাজ করি বাংলাদেশে, সেজন্য সেখানে দুর্নীতির যে বিষয়গুলি রয়ে গেছে আমাদের দেশে এখনো, দলীয়করণ, পক্ষপাতিত্ব, তারপর সামাজিক যে বিভাজনগুলি রয়েছে সেই অনুযায়ী সুযোগ সুবিধাগুলি প্রদান ইত্যাদি কারণে যে কর্মসূচিগুলি নেওয়া হয়েছে সেগুলির আকাঙ্ক্ষিত ফলাফলটা আমরা দেখি না। কিন্তু আমরা যখন গ্রামে গঞ্জে কাজ করি কিংবা আমার 49 কেন্দ্রের যে অভিজ্ঞতা সেখান থেকে কিন্তু বলতে পারি যে তৃণমূল পর্যায়ের নারীরা এখন অনেক বেশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন।
অ্যাডভোকেট সুলতানা কামাল, আমি আবারও ফিরছি প্রফেসর কলিমুল্লা, আপনি কি গ্রামাঞ্চলের নারীদের অগ্রগতির ক্ষেত্রে সরকার কতটুকু আন্তরিক এই বিষয়টার উপরে যদি আলোকপাত করেন।
ধন্যবাদ। আমি সুলতানা কামাল আপার বক্তব্য গভীর মনোযোগের সঙ্গে অনুধাবনের চেষ্টা করছিলাম, তার সঙ্গে আমি সহমত পোষণ করি অনেকাংশেই। কারণ আগের তুলনায় বর্তমানে এমন একটা জায়গায় আমরা এসে উপনীত হয়েছি যখন নারীর ভিজিবিলিটি বেড়েছে অনেকাংশেই, শহরে যেমন গ্রামেও সেক্ষেত্রে সেটা অনেকাংশে সত্যি। আর সরকারের যে পদক্ষেপগুলো আছে সেগুলো বাস্তবায়নের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, বিশেষ করে মাঠ প্রশাসনের জনকৃষকগণ, তারা তাদের মতো করে রুটিন রিচুয়াল ভেবে কাজগুলো হয়তো করছেন, সেখানে যে পার্সোনাল টাচ থাকবার কথা সেই জায়গাটায় একটু এখন পর্যন্ত কিছুটা পরিমাণে সংকোচ রয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। এবং অনেক বেশি আপ এন্ড ড্রিং হতে হবে, অনেক বেশি সংবেদনশীল হতে হবে এর বাস্তবায়নে।
ধন্যবাদ প্রফেসর কলিমুল্লা। আরেকটি কল এসেছে ঢাকা থেকে, নিয়ে নিচ্ছি।
ঢাকা থেকে আমি জাহিদ মোস্তফা বলছি। আমার প্রশ্ন আজকের প্যানেলের কাছে, বাংলাদেশের সরকার প্রধান স্পিকার এবং বিরোধী দলীয় নেতা নারী, কিন্তু এখনো সংসদে নারী প্রতিনিধি নির্বাচন হয় পরোক্ষ পদ্ধতিতে, অর্থাৎ সংসদ সদস্যদের ভোটে। এটা কি প্রকৃত অর্থে নারী ক্ষমতায়নের পরিপন্থী নয়, আর কিভাবে এই নারীর যথাযথ উন্নয়ন সম্ভব বলে আজকের প্যানেল মনে করেন?
আমরা প্রথমে এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি আয়শা খানমের কাছে, ওনার লাইনটা আমরা পেয়ে গেছি। আয়শা খানম,
হ্যাঁ ধন্যবাদ। নারী দিবসের শুভেচ্ছা আপনাদের এই উদ্যোগ গ্রহণের জন্য। আমি সুলতানা কামালের কথা শেষের দিকে এসে কিছুটা শুনেছি এবং ডক্টর কলিমুল্লার, আমার মনে হয় যে আমি যে কথাটা বলতে চাই যে যে প্রশ্নটা জাহিদ মুস্তফা করলেন যে সংসদে বিরোধী দলের নেত্রী এবং রাষ্ট্র পরিচালনা তিন দশক ধরে দুজন নারী করছেন, কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই এই প্রশ্নটা করার মানে ক্ষেত্রে আমি একটু অন্যরকমভাবে বলতে চাই যে দুজন নারী রাষ্ট্র পরিচালনা করছেন অবশ্যই তারা দুজন নারী, কিন্তু যে রাজনীতি তারা নেতৃত্ব দিচ্ছেন এবং রাজনীতি তারা অগ্রসর করছেন সেই রাজনীতিতে কেবলমাত্র নারীর জন্য নয়, সেটা হচ্ছে যে প্রচলিত যে ধারায় রাজনীতি চলে আসছে সেই ধারায়। সুতরাং আমি মনে করি যে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি আমরা এখানে একটা গুণগত সম্পূর্ণ ভিন্ন মাত্রা আনতে চাই, তাহলে আমাদের প্রচলিত রাজনীতির সংস্কৃতি, রাজনীতির ধারা, এগুলো আমাদেরকে এখানে অন্যরকম ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং আমার মনে হয় যে এইখানে একটা পরিবর্তন দরকার, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা এইখানে মানে প্রশ্নকর্তার সঙ্গে একমত যে আমরা এখানে কিন্তু দীর্ঘ তিন দশকের অধিক সময় ধরে নারী আন্দোলনের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে দেয়া আছে যে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, আর যাতে করে এই আমাদের যে ওয়ান থার্ড, আমরা বেইজিং এর যে সিদ্ধান্তটা হয়েছিল ঐক্যমতের ভিত্তিতে সমঝোতা ওয়ান থার্ড, এবং আমরা পার্লামেন্টে সেটা চাচ্ছি, এই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট বিশদ বিস্তারিত সুপারিশ আছে। যে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের সকল দল, আলটিমেট মেকানিজম রাজনৈতিক দলগুলো, তারা যদি এখানে একটা উদ্যোগ গ্রহণ না করেন এই পদ্ধতিটা পরিবর্তন হচ্ছে না। না হওয়ার ফলে আমি প্রশ্নকর্তার সাথে একমত যে এই যে অগ্রসর মান, যে কথাটা আসলো আলোচনায় যে বাংলাদেশ নামক রাষ্ট্রটির যদি আজকে অগ্রসরতার যদি একটি সূচকও ধরতে হয় তাহলে ধরতে হবে বাংলাদেশের ব্যাপক গণনারী মূল ধারায় চলে আসছে। এখানে নারী আন্দোলন সরকার সমূহের ধারাবাহিক ভূমিকা যেমন আছে, নারী নিজে তার খোদ জীবনের প্রয়োজনে রাজনীতি, সমাজ, রাষ্ট্র পরিচালনা, সাংস্কৃতিক আন্দোলন, মানবাধিকার আন্দোলন সর্বত্র কিন্তু মূল ধারায় চলে আসছে। এটা একটা সমাজের জন্য একটা প্রচন্ড মাত্রায় ইতিবাচক, কিন্তু এটাকে ধারাবাহিক করতে হলে এই রাজনৈতিক সংস্কারগুলা প্রয়োজন, এবং এক্ষেত্রে দুর্বলতা এখনো আছে, আমি স্বীকার করি।
ধন্যবাদ। অধ্যাপক কলিমুল্লা, সংসদে নারীরা নির্বাচিত হচ্ছেন পুরুষ সংসদ সদস্যদের নিয়ে, এই ব্যাপারটি আপনি আলোকপাত করুন।
সত্যি কথা বলতে কি, নারী সমাজের দীর্ঘদিনের যে দাবি সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, সেটি এখন পর্যন্ত হয়ে ওঠেনি। বা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অলক্ষ্যে কিন্তু আমরা একটা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, অন্তত নারীরা যেভাবে নির্বাচিত হচ্ছেন তার মধ্যে ঢুকে পড়েছি, এবং এটি কতটা সচেতনভাবে প্রবেশ করেছি সে ব্যাপারে আমার যথেষ্ট সংশয় আছে। কারণ যে পদ্ধতিতে আমরা নির্বাচনের আয়োজন করে থাকি এখন পর্যন্ত বাংলাদেশে মেইনস্ট্রিমে, সেটি হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট ব্যবস্থা, অর্থাৎ একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় এক ভোটও যদি বেশি পান তাকে জয়যুক্ত ঘোষণা করা হয়ে থাকে। এখানে যেই প্রপোর্শনে যেই দল ভোট পাচ্ছে সেটি আমলে নেওয়া হয় না, এবং সে কারণে আমাদের যে রাজনৈতিক সংকট সেটি আরো গভীরতর রূপ নিয়েছে। এই বিষয়গুলো আসলে অ্যাড্রেসড হওয়ার সময় এসেছে, এবং নারীর যে ইস্যুটি তা সেই বৃহত্তর ইস্যুর সঙ্গে সম্পৃক্ত।
সুলতানা কামাল, আপনি আর একটু কিছু বলবেন? নারীর যথাযথ উন্নয়ন এই এই পার্টিও ছিল।
আর আগের প্রশ্নের একটু উত্তর দেওয়া বোধহয় বাকি থেকে গেছিল, সেটা হলো যে উগ্র ধর্মান্ধদের সঙ্গে আপোষ করার কারণে নারীর যে উন্নয়ন কিংবা অগ্রসর মানতা সেটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা, সেটা আমরা যে মেইন স্ট্রিম রাজনীতি যেটাকে বলে মূলধারার রাজনীতির মধ্যে অবশ্যই সেটার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। এবং যে কোনো কারণেই হোক আমাদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে এই উগ্র মৌলবাদী কিংবা ধর্মান্ধ গোষ্ঠীর কথাই যদি বলি, তাদের প্রভাব, তাদের উপস্থিতি, তাদের ভূমিকা যথেষ্ট আমি বলবো যে ছড়িয়ে যাওয়ার একটা সুযোগ করা হয়েছে, করে দেয়া হয়েছে বিগত সরকার গুলির সময়ে। এবং আমি একদম স্পষ্ট করেই বলতে চাই যে 75 থেকে 90 পর্যন্ত একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখানে আমরা যদি বলি ইসলামীকরণ করি কিংবা ধর্মীয়করণ করা হোক রাজনীতি, সেটাকে করা হয়েছে অত্যন্ত সচেতন ভাবে। আন্তর্জাতিক রাজনীতি সেখানে কাজ করেছে, আমাদেরকে বারবার মডারেট মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত করানোর একটা চেষ্টা করা হয়েছে, ইত্যাদি নানা কারণে এদের প্রভাব কিন্তু বেশ বড় একটা আমি মনে করি যে ভূমিকা রাখে এখানে। এবং সরকার যারা গঠন করে কিংবা যারা রাজনীতি করে ক্ষমতার রাজনীতির মধ্যে থাকেন, তারা কিন্তু এটা নিয়ে বেশ চিন্তিত থাকেন, এবং সেটা তাদের রাজনীতিকে অবশ্যই নানাভাবে প্রভাবান্বিত করে। আর আরেকটা কথা একটু বলতে হবে, এরা যদি পুরুষদের দ্বারা নির্বাচিত হন কিংবা মনোনীত হন তা তো না, নারীদের দ্বারাও মনোনীত হতে পারেন। আমাদের মূল কথাটা হচ্ছে যে পুরুষ কিংবা নারী যেই তাদেরকে সেই জায়গায় পাঠাক না কেন প্রতিনিধিত্ব করতে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে, সরাসরি নির্বাচনের মাধ্যমে যেতে হবে। সেটা যতদিন না হবে আমরা অবশ্যই একমত পোষণ করি যে নারীরা যথেষ্ট জবাবদিহিতার মধ্যে পড়বেন না নারী সাংসদরা, এবং তারা তাদের কাজটা ঠিক মতো করছেন কি করছেন না সেটার উপরে একটা পরিবীক্ষণ কিংবা কারোর কাছে যে আমাদের ফিরে দিয়ে বলতে হবে যে এই কাজটা ঠিক মতন করেছি সেরকম একটা পরিস্থিতি হচ্ছে না বলেই আমরা তাদের কাছ থেকে যথাযথ ভূমিকাটা পাচ্ছি না সাংসদ হিসাবে।
ধন্যবাদ সুলতানা কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি অনুষ্ঠানে।
Voice of America, Washington.
আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং অগ্রগতি। আজকের বিশিষ্ট অতিথিরা হচ্ছেন বিশিষ্ট সমাজকর্মী আয়েশা খানম, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং অ্যাডভোকেট সুলতানা কামাল। আমাদের কলাররা ফোন করছেন, একটি কল নিয়ে নিচ্ছি আমরা এখন।
আমি ঢাকা থেকে বলছি, শাহজাদি হোসনিয়ারা, সহযোগী অধ্যাপক, সরকারি সঙ্গীত কলেজে আছি, আমি কর্মরত আছি। হ্যালো ওয়াশিংটন প্যানেলের কাছে, আমার একটি প্রশ্ন আছে। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে, ক্ষমতায়ন একটি জটিল ও বহুমুখী প্রত্যয়, ক্ষমতায়নের সাথে ক্ষমতার ধারণা বিষয়টা কিন্তু জড়িত, এর সাথে অর্থনৈতিক আছে, রাজনৈতিক, সামাজিক ভাবে স্বাবলম্বী হচ্ছে মেয়েরা নানাভাবে। যেমন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে যদি বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নারী, টিকার নারী এবং আমাদের বর্তমান সরকার সংসদেও কোটা যেতে করেছে নারীদের, 35 থেকে বাড়িয়ে 50 করেছে, এবং প্রথম নারী উপাচার্য হয়েছেন। সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে নারীর জয় জয়কার, এমনকি তৃণমূল পর্যায়ের থেকেও নারীরা উঠে এসছে। কিন্তু এর পরেও প্রশ্ন আমার, নারীরা এক জায়গায় পিছিয়ে আছে, সেটা হলো সামাজিক ভাবে তারা এখনো নির্যাতিত হচ্ছে, উপরের লেভেলও হচ্ছে, নিচের লেভেলও হচ্ছে, যারা বলতে পারছে না মুখ ফুটে, এমনকি নারী অধিকার নিশ্চিত হচ্ছে না, কর্মস্থলে রাস্তায় গৃহে নারী নির্যাতিত হচ্ছে, এর বিরুদ্ধে আইনও হচ্ছে, কিন্তু যখন নারী আদালতে যাচ্ছে সে কিন্তু অবমাননার শিকার হচ্ছে, কোনো আইন সালিশি পাচ্ছে না। এখন নারী ক্ষমতায়ন হচ্ছে কিন্তু নারীর মুক্তি ঘটছে না, মুক্তি কিভাবে ঘটবে এবং আমরা কি আর প্রত্যাশা করতে পারি যে নারীর মুক্তি ঘটবে?
এই মন্তব্যটি নিয়ে আমরা যাচ্ছি আয়েশা খানমের কাছে। আয়েশা খানম,
আমার মনে হয় যে অধ্যাপিকা যে কথাটা বললেন এটা সত্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মুক্তিটা কিন্তু আইন হওয়ার সঙ্গে সঙ্গে হবে না। আমি এখানে যে কথাটা বলতে চাই যে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে বাংলাদেশে, এটা এর মানে মাত্রা, এর সংখ্যা এবং এর রূপ ভয়াবহ হচ্ছে, এটা সত্য। যেমন আবার একই সঙ্গে কিন্তু যে এটা কিছু কিছু নারীর প্রতি যে সহিংস আচরণ হচ্ছে এটা কিন্তু বৈশ্বিক অভিজ্ঞতা, হয়তো মাত্রা হয়তো সংখ্যা সেখানে কম। এখানে বেশ কিছু আইন আছে, আমি মনে করি প্রশাসনের ক্ষেত্রে যে মানে সচেতনতা দরকার, আমি মনে করি যে বিচার বিভাগের ক্ষেত্রে যে আরো সংবেদনশীলতা এবং বিচার বিভাগের আরো স্বাধীনভাবে আরো দ্রুত করার, অর্থাৎ আমাদের বিচার বিভাগের আরো এই ক্ষেত্রে সংস্কার মানে প্রয়োজন আছে। এবং সবচাইতে বড় আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে বেশ কিছু উল্লেখযোগ্য নারীর পক্ষের কিছু আইন হয়েছে, এই যে পারিবারিক সুরক্ষা আইনটা যেটা 2011 হলো, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, এর এসিড কন্ট্রোল, যে বিষয়টা হচ্ছে আমরা যে পেট্রিয়ার্কি যে কথাটা বলি, পুরুষতান্ত্রিক মনোভাব, এই যে সংস্কৃতি সেটা কিন্তু নারীর মাঝেও আছে, গোটা সমাজের মাঝে। এইখানে আমাদের একটা বড় বাধা, আমাদের শিক্ষা, আমাদের পাঠ্যসূচি, সেইখানে কিন্তু আমরা পাঠ্যসূচিকে এই কারিকুলাগুলো ঢুকানো, বিভিন্ন নারী মানবাধিকার এবং উন্নয়ন সংগঠন তারাও কিন্তু এই বিষয়গুলো অ্যাড্রেস করছে। সুতরাং আমার মনে হয় যে তিনি যে প্রশ্নটা করেছেন কিভাবে মুক্তি আসবে, এখানে কিন্তু সম্মিলিত প্রয়াস দরকার এবং ব্যক্তি নারীকেও কিন্তু সেখানে এগিয়ে আসতে হবে। আমি মনে করি যে সরকারের যে আইনগুলা এটা বাস্তবায়নের দায়িত্ব ব্যাপক গণ মানুষের এবং সমাজের, সেখানে কিন্তু আমরা ইয়াং, তরুণ এবং পুরুষ সমাজকে আমরা বিশেষভাবে চাচ্ছি যে আমাদের নারী আন্দোলনে, নারীর মানবাধিকার আন্দোলনে আসার জন্য। এখানে আমাদের মানে শত বৎসর না হাজার বৎসরের একটা বাধা আছে যে নারীর যে নাগরিক অধিকার, নারীর যে মানবাধিকার, এখানে আমাদের দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে। তবে আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের নারীদের নিরাপত্তার সমস্যা আছে, আমাদের নারীরা পরিবারে সহিংসতার বিভিন্নভাবে শিকার হচ্ছেন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপটা এখন কমেছে, গণধর্ষণ, এই বিষয়গুলো আছে, কিন্তু আমি যেটা পজিটিভ বলতে চাই ওইখানে আমি ক্ষমতায়ন এবং মুক্তির আলোটা দেখি, যে শত সহস্র নারী এগুলা কিন্তু মোকাবেলা করে তারা কিন্তু এগুচ্ছে, এবং সেটা কিন্তু ব্যাপক গণ নারীর মাঝে। সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন যদি বলি, ক্ষমতায়নের ক্ষেত্রে একটা প্রচন্ড মাত্রায় ইতিবাচক বিষয়।
আয়শা খানম, আপনার কাছে আমার আবারও ফিরে আসব। আমরা যাচ্ছি এখন অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
আমি আয়শাপার কথা সূত্র ধরেই বলি, আয়শাপার শেষ কথা যেটা বলেছেন যে এটা একটা ব্যাপক ইতিবাচক বিষয় হিসাবে দেখা উচিত, আমাদের অভিজ্ঞতায়ও কিন্তু আমরা সেটারই প্রতিফলন দেখতে পাই। এইভাবে যে আমাদের যে প্রশ্নটা বারবার কিংবা আমাদেরকে যে প্রশ্নের সম্মুখীন হতে হয় সবসময়, যে নারীদের এত